ella cantó de botas y levantó cereme de dandaje de botas. This is one poetry that means who not will give any objection. As you like, go as you like that. He is the best in this age. Damodar Maharaj was very strict. Anyone who will do anything wrong, he cannot tolerate. That was fault of Damodar Maharaj. He wants to go in perfect rules and regulations following. And devotee cannot tolerate that. Also, the other Maharajas have other fault. That is real fault. He is reading the book. No one can understand what reading, because his reciting capacity is not well perfect. He cannot sing properly. That's also his fault. If he will start sankirtan, everyone will be perfect. That's his fault. But as a Guru Maharaj's mission, he is perfect fellow. I like him very much, because what I cannot do, he can do. And now Tirtha Maharaj is there. I said, Tirtha Maharaj. And Tirtha Maharaj, like Baburam Sapure, Kothajas Babure, what I thought, that poet. He is not objection giving to anyone. Anything you can do, he will be happy, tolerant. But that is not good, actually. You are a teacher, you are not follower of everyone. That must be. Anyhow, all the devotee is now happy. And tomorrow he is qualified, Krishna. He is teaching good, but he is not watching who is following or not. Like that. Anything you can do, you can tolerate. No problem. And how teacher will say more. And his job is very good. This pertinent coconut, he said, it is our from tree, and he cleaned so nicely. Then yeah. That is his quality. And if Damodar Maharaj will give, he will give full coconut. Anyhow, Damodar Maharaj is also very happy now in Navad. No complaint. Then I am very happy. I am happy for Koikali, happy for Navad. Yesterday it was my desire to go there. But health not will permit. That is my situation. Saraswati Thakur tolerated so much for preaching. When we remember his preaching mood, we will surprise. He is telling Kiki Devotee, we need one student home in England where can live cheap, cheapest way, the students from India, from other countries, they can live happily and we will teach them Krishna consciousness. আপনি তো কৈশালী গিয়েছিলেন, আপনি জানেন কোথায় এই ক্রিকেট মহারাজ কোন গাড়ি শুনছেন?
এখন দামোদর আগে কোন ঘরে শুনছে আমি জানি না, তো এখন দামোদর মহারাজের ঘরে আমি নিজে দেখিনি, বলছি নিতে হবে আমাকে এই কথা বলবো, এই ঘরে আমার থাকতে হবে ওই বিয়ের দিন পরশু দিন
দামোদর মহারাজ ঘর, বড় ঘর, নালো বছর গিয়ে আমার ঘরটা তো ওটা চিৎকারে ঘন্টা ভালো ওখানে উনি খুশি আছেন না?
ভীষণ
কষ্ট
দামোদর
নাটমন্দিরে দুটো ঘর আছে, তাতে পায়খানা বাথরুম আছে,
নিচেরটাও তো আছে। আপনার
আবার ওখানে যে চারটে ঘর হয়েছে তার মধ্যে দুটো ঘরে পায়খানা বাথরুম
আছে, ওটা আছে ওই সাইডে। আর এই বছর তো এগুলো তো হতে দেয় তিনটে আছে, তিনটে হাফ হয়ে
আপনি কই খালি কোন ঘরে থাকছেন কোনটা? নাট মন্দিরে তো একটা তো হচ্ছে গিয়ে পূজারি,
তাই না? আমি নাট মন্দিরে শুয়েছিলাম, তারপরে
একটা তো পূজারি না,
পূজারি কোথায় থাকবে?
পূজারি কোথায় থাকবে?
পূজারি তো ওপরে, অনেক কৃষক ওপরে থাকে,
দোতলার উপরে। নাটমন্দিরের উপরে ঘরটা
চক্রবর্তী কোথায় থাকে? ও ঘরে পায়খানা
মনে
হয়। আর রান্নাঘরে পায়খানা নেই? অনেককে হেঁটে যেতে হয় নাকি?
বাইরেও দু একটা চুলো আছে,
ভালো পায়খানা মোটামুটি মানে
মোটামুটি ভালো করে আলাদা করে সবাই তো পেশাব চেশাব করার জায়গা
জল টল দেয় করে জল নেয় এবং জল
দেয়।
ভক্ত সংখ্যা আর কি দর্শনে ধরলাম চারটে পাঁচটা লোক আছে, যার ফলে কীর্তনে দুয়ারি দুয়ারি লোক থাকে, কীর্তনের লোকের দুয়ারি দুয়ারি আরতি দর্শন বা আশা পরিক্রমা চারটে পাঁচটা লোক। এছাড়া
খাওয়া দাওয়াটা কিরকম? তাহলে আপনি ওখান থেকে এখানে চলে যাবেন কেন? সে তো ভালো, আপনি নবদ্বীপ চলুন না। এখানে তো এই নিষ্কিঞ্চন মহারাজ আছেন না নিচে, উনি পাঠ কীর্তন করেন
সন্ধ্যাবেলা আমি করি,
আর যদি এখানে কৈশালীতে থেকে শিখতে চান, আমি তার সব ব্যবস্থা করে দিতে পারি না, সম্ভব না। ওখানে এখন কীর্তন মহারাজ আছেন, তিনি ম্যানেজ করছেন, তিনি ব্যবস্থা করে দিতে পারেন অর্চন শিক্ষা। তবে আপনার তো স্থিরতা নেই, কোথায় থাকবেন তার তো আপনার নিজেরই ঠিক নেই। নির্দিষ্ট সেবা তো পেতেই পারেন, পাঠ কীর্তনটা তো একটা মস্ত বড় সেবা। রেগুলার পাঠ কীর্তনেতে যোগদান করা আমাদের কে জানে ঠিক করে দেন। ও ডাক্তারবাবু, আপনি তো বললেন যে কৈশালীতে ডাক্তারবাবু সেগুলো ডাক্তার, সে তো গৃহস্থ কিন্তু রেগুলার জয়েন করে আর দিতে, এটা এটা হচ্ছে ব্যক্তিনিষ্ঠ ব্যাপার।
আপনি পাঠ করুন, কারণ আমি যে 10-12 দিন হয়ে গেল আমি দেবগুলো পাঠ করে আসছি, আর আমি গুরুদেব দেখেছি নাকি না আমাকে বলেছেন আচার্য। তারপরে আমি দেখি যে একদিন প্রেমদাম হচ্ছে অর্ধেক, উনি পাটের আসনে এসে বসে
গেছেন
যদুগোপাল। তারপরে আমি আমি তারপরে আমি আমি তার শিখেছি উনি যদি হয় তাহলে আমি প্রেমদাম হওয়ার আগেতেই বসবো। তা বলে আমি বসেছি, তখন আচার্য মহারাজ এসে বলেন কেন পাটের আসনে বসেছেন যদুগোপাল প্রভু তাই নিয়ে বলে। তারপরে
কিন্তু কারণটা কি, আপনি তো পাঠ কীর্তন ভালোই করেন,
উনি বলছেন না
মহারাজ বলছে ওখানে সিস্টেম সবসময় একজনই পাঠ করবে এমন কোনো কথা নেই, যেখানে অনেক সিনিয়র প্রশ্ন আছে সিরিয়াল সিরিয়াল অনুযায়ী পাঠটা করবে,
সেটা হতে পারে।
সেখানে
একজনই করবে, যদি না হয় সেটা তো আরো ভালো।
সেটা
যখন উনি উত্তর দিয়েছে কি যে এখানে সিনিয়র কে, আমার চেয়ে বড় সিনিয়র আবার কি আছে, তখনই মহারাজের মানুষ খারাপ হয়ে গেছে।
হ্যাঁ
যখন গেলেন তখন আমাকে বলে গেলেন যে অমরনাথ রইলো তুমি পাঠ কীর্তন করবে, যাহা করে তুমি পাঠটাও করবে, আমি পাঠটাও করবো, হ্যাঁ পাঠটাও এইভাবে করবো। বৃন্দাবিন টাইম ওনারা এসে গেলেন, যদুগোপাল প্রভু ছিলেন তখনও, কিন্তু যদুগোপাল প্রভু আসেননি কোনো। তারপরে পরমহংস মহারাজ আসতেন, আমি বললাম মহারাজ এসে গেছেন, তা আমি পাঠটা করুন, তা ওনাকে দিলাম। তা উনি চার পাঁচ দিন করলেন, করার পর উনি বৃন্দাবনে চলে গেলেন, তখন
পরমহংস
হ্যাঁ। তারপরে আমি বললাম
এখন পরমহংস মহারাজ কোথায়?
আমি বোধহয় নবদ্বীপ মনে হয়, কেন মনে হয় উৎসবে গিয়েছিল। তারপরে আমি বললাম যে আপনি বৃন্দাবনে যাচ্ছেন মহারাজ, তাহলে পাঠ কি করবে বলুন না, তুমি তো রইলে, তুমি করবে পাঠও করবে কীর্তন করবে, তুমি তো পাঠও করতে পারো কীর্তন করতে পারো, আরতি কীর্তন গুলো মন্ত্রী করবে। শশী কৃষ্ণবাবু তখন ছিলেন না, তা শশী কৃষ্ণবাবু থাকলেও পাঠ পারেননি। তারপরে ভূদেব প্রভুকে বললাম, বললেন আপনি যখন করছেন করুন না, পাঠ তো আর আমার তো সময় হয় না করার, আমি তার সেই হিসেবে আমি পাঠ করে আসছি। হঠাৎ একদিন আচার্য মহারাজ বললেন না যদুগোপাল প্রভু পাঠ করবেন, পাঠ করবেন না, হরিচরণ প্রভু মাঝে আমাকে দিয়ে পাঠ করাতে, আমি সবসময় পারছি না, বা তোমার পাঠ করার আপনার ইচ্ছা আছে বা পাঠ করেন ওই কথা বলতে পারেন, আপনি সেই হিসেবে আমি চৈতন্য ভাগবতটাও পাঠ করছি। চৈতন্য চৈতন্যিত আপনাদের শ্রীমদ ভাগবত এটা পাঠ করছি, সেই হিসেবে পাঠতাম। সেই হিসেবে যখন ওটি শুনি হ্যাঁ পাঠ কীর্তন কোনো সেবা না, এ বলেছেন আচার্য মহারাজ, বলে তোমাদের এ দমদম পার্কের ছেলে পাঠ কীর্তন কি একটা সেবা নাকি? পাঠ কীর্তন তো বেড়া গরুর ডাক, ওটা তো তোমাদের হচ্ছে বেড়া গরুর ডাক। আমি বললো ওরম অসম্মানজনক কথা বলছেন কেন মহারাজ, ওরকম বললেন না। পাঠ কীর্তন গুরু মহারাজ বলেন পাঠ কীর্তন হলে পাঠ কীর্তনের মর্যাদা নেন, পাঠ কীর্তনই হলো আসল ভগবত সান্নিধ্যানার একটা মাধ্যম, এবং আমরা শিখেছি সেই হিসেবে। আর আপনি বলছেন বেড়া গরুর ডাক, এ কি করণের কথা বলেন? আমি একটা পাঠ কীর্তন যা করেন মর্যাদা নেন, পাঠ কীর্তনের মর্যাদা একটা সম্মান আছে। তাহলে তুমি বড় বড় কথা বলছো, বললে যাও বেরিয়ে যাও, সিকিউরিটি গার্ড দিয়ে আমি বার করে দেবো এক্ষুনি, যাও কারণে বাঁচা থাকলে আপনার
শরণার্থীদের থাকলে সিনিয়রদেরকে আগে সম্মান করে তারা আগে কীর্তন করে, আমরা এটাই দেখে এসেছি।
নবদ্বীপ এখানে অনেক মানুষ আসে, এখানে যদি তুমি সবসময় পাঠ করো তাহলে তোমার পাঠ শুনবে এই গাবে, আর এরা জিজ্ঞেস করবে যে এখানে মহারাজরা আছে এরা আছে, তা এরা কি বলবে? এদের কাছে তো আমরা হরি কথা শুনতে চাই, যার জন্য উনি লিস্ট করেছে এক একদিন এক একজনই করবে, বিশেষ করে রাত্রির দিনটা। হ্যাঁ, যে অমুক মহারাজ অমুক মহারাজ, তারপরে হয়তো আপনাকে চান্স দেওয়া হলো আপনি করবেন, কিন্তু আপনি সবাইকে টপকে গিয়ে এখানে গিয়ে আগে গিয়ে বসে আছে এর মধ্যে। হ্যাঁ, এবং মহারাজরা সবাই অবজেকশন দিয়েছে ওনাকে,
যে এখানে পাঠ শুনতে উনি পাঠ করে কি করে মতো পড়ে
কাউকে কোন সম্মান করেনি পাটের তো একটা ই আছে, তার তো আগে কোন অভিজ্ঞতা থাকতে হবে, ওখানে আগে নিজেও তো এখানে এখানে যখন আসছে প্রথম থেকে দু মাস না যেতেই প্রক্রিয়া বসে গেছে, ধরে গেছে জোর করে কীর্তন ধরেছে, আমরা তো দেখেছি কাউকে সম্মান কোন রকম মর্যাদা দিয়েছে কারো প্রতি। আর মহারাজের আজকে মহারাজের মহারাজকে এইভাবে চলেছে ওর উপর
জানেন, মঙ্গলা নবদ্বীপে যখন পরিক্রমা গিরি মহারাজ ছিলেন, গিরি মহারাজ আমাকে বলতেন যে আপনি ধরুন আশ্রম মহারাজ একদিন সমাধি মন্দিরে করে দণ্ডবাদ করে আসি, দণ্ডবাদ করে উঠেছি, আশ্রম হচ্ছে গো র্যাপিডলি ইউ গো ইউ ক্যাচ কীর্তন আমাকে বললে ট্রেনে, সেই হিসেবে আমি গিয়ে ছুটে গিয়ে যেহেতু আরো বিশুদ্ধ হয়ে যাবে আমি মঙ্গলারীতিটা ক্যাচ করেছি। তো এই সেন্সে আর ওনারা ভাবছেন যে বোধ হয় আমি কারোর অনুমতি না নিয়ে আমি কীর্তন ধরছি, ধরি ওনারা শশী ওনারাও বলেছেন যে আমি কীর্তন ধরতে পারি। সেখানে আগে রাত্রে আমার বলা হয়ে গেছে, দু তিন দিন আমি কীর্তন ধরেছি, সেই সেদিন আমি ধরেছি, ধরে আসছি।
ওইখানে তো কোনো অসুবিধা নেই, ওইখানে তো অসুবিধা নেই,
কিন্তু নিজের ইচ্ছা মতো চলে যায় নবদ্বীপে, কারো কিছু মানা করে চলে যায়, কারো কথাই শুনেন না।
কৈখালিতে কোনো অসুবিধা নেই,
ভক্ত সংখ্যা কম,
ভক্ত তৈরি
ক্যাচ করা, কীর্তন ক্যাচ ট্যাচ করার মতন, দোয়ারি দেওয়ার মতন লোক,
দোয়ারি লোক খুঁজে
কোথায়, লোকজন পাঠ কীর্তনের লোকজন, আর চারটে পাঁচটা লোক।
আপনার কীর্তন শুনে লোক আসবে, ভালো কীর্তন করবেন, সে আকর্ষণের লোক আসবে, ভালো পাঠ শোনাবেন লোককে, তবু তো লোক আসবে।
তোমার যাতে পাঠ করে লোক
হয় না,
চারটে পাঁচটা লোক বলছে তো,
সন্ধ্যে আরতিতে সবাই আসে,
অনেক লোক তো পায়,
কয়জন লোক
হয়, 15-20
জন তো আসে,
আরে বাবা অনেক লোক,
তারপরে
আরো
বেশি হয়,
তাহলে লোকগুলো বোকা নয়, তারা বুদ্ধিমান, তারা জানে কে পাঠ করলে যেতে হয় আর কে পাঠ করলে যেতে হয় না। যেমন দামোদর মহারাজ পাঠ করলে একটা লোক থাকতো না, এমন পাখি একটা বসতো না, কোমর দোলাচ্ছেন, ক্যালসিয়াম
খা,
অত মনে হয় ক্যালসিয়ামের জন্য হচ্ছে,
আমি যখন পাঠ করতাম তখন কিন্তু ভক্তরা আমাকে আপনি অভিজ্ঞতা বলুন, ভালো লাগে, ভালো গরম আছে, মাস থেকে যখন পাঠের আসনে সবাইকে বললাম যে আপনি আসুন, আপনারা আসুন, তো তখন তারাই বললেন যে আপনি পাঠ করতে জানেন, যখন আপনি পাঠ
করেন
এদিকেও দেখতাম শীতকালটা হতো না, শীতকালটা কেউ আচার্য মহারাজ পাঠ করতো।